the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আপনার ধর ওয়ার্ল্ডের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে। আপনার ধর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 116তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা দুটি ঘটনা শেয়ার করব। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাব্বির। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামে। উনি চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের স্টুডেন্ট। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে জাকির। এই জাকির ভাই, উনি যখন 2016 সালে একটা চায়ের দোকানে কাজ করতেন, তখন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন, সেটাই এখন শেয়ার করতে যাচ্ছি। তো চলুন ঘটনায় চলে যাই। জাকির ভাই, উনি পারিবারিকভাবেই অত্যন্ত দরিদ্র পরিবারের একজন মানুষ। ওনাদের নিজেদের কিন্তু কোনো বসত ভিটা ছিল না, অন্যের এক চায়ের দোকানে কাজ করতেন। উনি প্রায় রাত 11টা পর্যন্ত ওই চায়ের দোকানে কাজ করতেন। এরপর ওনাকে এগিয়ে নেবার জন্য ওনার বৃদ্ধ বাবা আসতেন। তবে সবসময় যে উনি আসতেন বিষয়টা এরকম না, মাঝে মাঝে গ্যাপও যেত। তো যখন ওনার বাবা আসতে পারতেন না, উনি একাই চলে যেতেন। ওনার বাবা মূলত এগিয়ে আসতেন যে ছেলেটা রাতের বেলা একা একা হেঁটে আসবে, আমিও যাই, হাঁটতে হাঁটতে যাই, ছেলেটার সাথে গল্প করতে করতে আসি। আবার দেখা যাচ্ছে দোকান গুছিয়ে সেগুলো আবার সবকিছু রেখে দোকান বন্ধ করতেও তো সময় লাগে, উনি আগে গেলে একটু হেল্প হলো আর কি, এই জন্য ওনার বাবা এগিয়ে যেতেন। ঘটনার সময়কাল তো 2016, তখন জাকির ভাইয়ের বয়স 23-24 এরকম হবে। জাকির ভাইয়ের উচ্চতা খুব বেশি না, 5'2" মতো। ওনার চেহারা সুন্দর, গায়ের রং শ্যামলা। উনি ওই সময় মনোহরদী হসপিটালের সামনে একটা চায়ের দোকানে কাজ করতেন। পরিবারে দুই ভাই দুই বোন, মা বাবা আছে। জাকির ভাই ছিলেন সবার ছোট। সকাল 10টায় দোকানে যেতেন আর রাত 11টা বেজে যেত বাড়িতে ফিরতে ফিরতে। তো যেই রাতে ঘটনা ঘটে, ওই রাতও প্রায় 11টা বেজে গেছে। ওই রাতে আবার একটু কাস্টমার বেশি এসেছিল চা খাবার জন্য। তো উনি সবকিছু গুছিয়ে নিতে নিতে 11টা+ হয়ে গেছে। চিন্তা করলেন যে আজকে তো আমার আব্বা আসলো না, কি আর করা, একাই যাই। যেহেতু রাত হয়ে গেছে, উনি চিন্তা করলেন যে একটা কাজ করি, মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট ওয়েটা ধরি, শর্টকাট ওয়ে ধরলে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবো। উনি শর্টকাট রাস্তা ধরলেন। ওনার ওই বারটি মনে আছে, বারটা ছিল বৃহস্পতিবার, সময়টা ছিল শীতকাল, ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে হতে পারে। উনি বের হয়েছেন, বের হতে হতে তারপর একটু সময় লেগে গেছে, যেহেতু চায়ের দোকানে দেখা যাচ্ছে যে বেশ কিছু বাসনপত্র থাকে, এগুলো আবার পরিষ্কার করেই আসতে হয়, কিছু আবার পানিতে ভিজিয়ে রাখতে হয়, পরের দিন সকালে এসে সেগুলো আবার পরিষ্কার করতে হয়। তো উনি এগুলো করে বের হয়েছেন। বের হওয়ার পর উনি তো শর্টকাট রাস্তা ধরেছেন, শর্টকাট রাস্তাটা ছিল মাঠের ভেতর দিয়ে। ওখান থেকে ওনার বাড়িতে যেতে পায়ে হেঁটে হয়তো বা ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো লাগতে পারে, আর মেইন রাস্তা দিয়ে গেলে আরো বেশি লাগে আর কি। তো উনি যাচ্ছেন যাচ্ছেন, প্রথম দিকে কোনো সমস্যা হয়নি। এরপরে উনি এমন একটা জায়গায় চলে আসেন, মাঠের ওই জায়গাটাতে কোনো ফসল হয় না, কোনো একটা অজ্ঞাত কারণে ওখানে ফসল হয় না, ওই মাঠ বা ক্ষেত পরিত্যক্ত হয়ে আছে। তো ওই দিক দিয়ে যখন উনি হেঁটে আগাচ্ছিলেন, হঠাৎ করে পেছন থেকে কেমন যেন খচমচ খচমচ আওয়াজ আসে। উনি চিন্তা করলেন কোনো লোক আসছে কিনা, আসলে তো ভালোই হয়, গল্প করতে করতে চলে যাই। উনি কোনো ধরনের কোনো ভয়ের কথা চিন্তা না করে পেছন দিকে তাকিয়েছেন। যেই না পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন তিনটা কুকুরের মতো অবয়ব, দেখতে অনেকটা কুকুরের মতোই মনে হচ্ছে, তবে এটা যে এক্সাক্ট কি এটা বোঝা যাচ্ছে না। এই তিনটা অবয়ব কালো কুচকুচে, চোখ দুটো লাল টকটকে জলজল করছে, আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই তিনটা অবয়বেরই মাথার উপরে কালো ধোয়ার কুণ্ডলী রয়েছে। এই জিনিসটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। এটা দেখে উনি ভয় পেয়ে গেছেন, তবে ভয় পেলেও উনি চিন্তা করেছেন যে এই তিনটা তো ওনাকে আক্রমণ করতে পারে। যেহেতু উনি মাঠের ভেতরে ছিলেন, ওখানে শুকনো মাটির যে সমস্ত ঢিলগুলো ওগুলো তো ছিল, উনি ওই ঢিলগুলো তুলে এদেরকে তাড়া করেছেন। উনি চিন্তা করেছেন যে এগুলো ধরলে তার বাঁচতে পারবো না, সুতরাং বাঁচার জন্য শেষ চেষ্টাটা করি। তবে উনি দেখলেন ওনার চেষ্টা ঠিক মতো সফল হয়েছে। উনি সফল হয়েছেন বলতে এই যে অবয়বগুলো এগুলো মনে হলো উল্টো দিকে ঘুরে দৌড়ে পালিয়ে গেল। উনি চিন্তা করেন যাক আল্লাহ বাঁচিয়েছেন, এগুলো তো চলে গেছে, এখন দ্রুত এখান থেকে বের হই। উনি দিয়েছেন বাড়ির দিকে এক দৌড়। উনি বাড়ির কাছাকাছি তখনও আসেন নাই, হয়তো বা আর পাঁচ মিনিটের দূরত্বে আছেন। ওই জায়গাতে বাসার পরে ওই বাসার দিনের বেলাতেও দেখা যাচ্ছে যে লোকজন আসে, আসে না তা না, তবে বাসারের বাসগুলো এত ঘন, বাসের পাতাগুলো এত ঘন যে সূর্যের আলো ঠিকঠাক মতো পড়ে না। আর ওই রাতের বেলা আসছেন, উনি আগাচ্ছিলেন, ওনার কাছে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। আগাচ্ছেন আগাচ্ছেন, ওই পাশে একটা ডোবা আছে। মূলত ডোবাটা এই কারণে তৈরি হয়েছে, অনেকেই নিজেদের যে ভিটা, ভিটার যে মেইন যে মাটি, অর্থাৎ আমরা যে বেড়াটা লাগাই বেড়ার নিচে যে মাটিটা দেই, মেঝে যেটাকে আমরা বলি আর কি, তো এই মেঝে তৈরি করার জন্য কিন্তু মাটি লাগে, গ্রাম দেশে এটাকে ডোয়াও বলে, এটার জন্য মাটি লাগে। অনেকে কি করে ওখান থেকে মাটি তোলে, যার কারণে ওখানে একটা বেশ গভীর ডোবার সৃষ্টি হয়েছে। পুকুরও বলা যাবে না, ডোবাই বলতে হবে, ছোট্ট তবে বেশ গভীর। মানুষ আবার কি করে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ওই ডোবার সাইডগুলোতে ফেলে। উনি ওদিক দিয়ে যখন আসছিলেন, হঠাৎ করে ওই ডোবার ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ, মনে হচ্ছে দুইজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। উনি তো দ্রুত ওদিকে এগিয়ে গেছেন, চিন্তা করেছেন যে কেউ বিপদে পড়েছে। উনি ওদিকে যখন গিয়েছেন, টর্চ লাইট যখন ধরেছেন, উনি দেখতে পান যে দুটো মধ্যবয়স্ক মহিলা এই ডোবার পানিতে হাবুডুবু খাচ্ছে এবং বলছে বাঁচাও বাঁচাও, তাড়াতাড়ি আমাদেরকে উঠাও। উনি খেয়াল করলেন যে একটা অবয়বের শরীরে লাল শাড়ি আর একটা অবয়বের শরীরে হলুদ শাড়ি। উনি টর্চ লাইট মেরেছিলেন তো, যার কারণে এই শাড়িগুলোর রং উনি বুঝতে পেরেছিলেন। তখন একটা অবয়ব বলছে যে ভাই আমাদেরকে তাড়াতাড়ি টেনে তোলেন, আমরা তো পানিতে ডুবে যাচ্ছি। এখন একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, কিভাবে এখানে আসলো, পানির ভিতরে কিভাবে পড়লো, এই অবস্থায় তো এই ধরনের প্রশ্ন করাটা অবান্তর। উনি চিন্তা করলেন আগে পানি থেকে টেনে তুলে তারপর না হয় প্রশ্ন করা যাবে, কারণ এত রাতের বেলা এখানে পানির মধ্যে কিভাবে আসলো। আবার উনি চিন্তা করছেন যে একটু আগে তো তিনটা কুকুর আমাকে ধাওয়া করেছে, হতে পারে যে আমার আগে এই দুই ভদ্র মহিলাকে ধাওয়া করেছে, এরা ভয়ে এখানে পড়ে গেছে, এরপর আমি আবার আসছি তখন আমাকে ধাওয়া করেছে, এটাও তো হতে পারে। উনি যেটা করলেন সেটা হচ্ছে যে এক হাতে টর্চ লাইট ধরেছেন বাঁ হাতে, তারপর ওনার ডান পাটা একটু এগিয়ে দিয়ে শরীরটা ব্যালেন্স করেছেন। আবার উনি যেখানে দাঁড়িয়েছেন ওই জায়গাটা অনেকে ময়লা আবর্জনা ফেলে, ওটা কিন্তু মাটি না, অর্থাৎ ওই জায়গাটা কিন্তু একটু নরম, পা দিলে পাতা দেবে যায়, ওইখানে কিন্তু শরীরের ব্যালেন্স রাখাও কঠিন। তো ওইখান থেকে উনি হাত বাড়িয়ে দিয়েছেন, উনি দেখতে পেলেন যে ওই মহিলাগুলো আরেকটু তীরে চলে এসেছে, মানে ডোবার একদম কিনারে ওই ময়লার ওই জায়গাটাতে চলে এসেছে। তো উনি হাত বাড়িয়ে দিয়েছেন আর এক হাতে কিন্তু টর্চ লাইটের আলো ধরে রেখেছেন। যখন উনি হাতটা বাড়িয়েছেন তখন উনি দেখলেন যে ওই যে লাল শাড়ি পরা মধ্যবয়স্ক যে মহিলাটা, সে ওই পানির ভেতর থেকে খপ করে তার হাতটা ধরেছে, হাতটা ধরে এমন একটা হেঁচকা টান দিয়েছে উনি শরীরে আর ব্যালেন্স রাখতে পারেন নাই। কেননা উনি যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটা তো নরম, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যদি ময়লা আবর্জনা ফেলা হয় ওটা তো সলিড মাটি না, যার কারণে ওখানে দাঁড়িয়ে শরীরে ব্যালেন্স রাখাও কঠিন। উনি ওই হ্যাচ কাটানে পুকুরের মধ্যে পড়ে গেছেন। তখন উনি তো বাঁচার জন্য চেষ্টা করছেন, ওনার কাছে মনে হচ্ছিল যে এই মহিলাটা ডুব দিয়ে তার পা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি অনেক কষ্টে মাথাটাকে ভাসিয়ে রেখেছেন, তখন মনে হলো কেউ একজন ফিস ফিস করে কিছু একটা বলছে। তখন কিন্তু উনি আর দুইটা অবয়ব দেখেন নাই, উনি একটা অবয়ব দেখেছেন, অর্থাৎ ওই কালো শাড়ি পরা, না সরি লাল শাড়ি পরা যে অবয়বটা ওইটাকে দেখেছেন, কিন্তু হলুদ শাড়ি পরা যেটা ওটাকে উনি আর দেখেন নাই। তখন উনি চিন্তা করলেন হয়তো বা এটা উঠে চলে গেছে। উনি তো বাঁচার চেষ্টা করছেন, একটা পর্যায়ে মনে হলো যে এই জিনিসটা তাকে ছেড়ে দিয়েছে। উনি তো বেশ মানে ভয় পেয়ে ওখান থেকে উঠেছেন, উঠে এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, ওনার মা বাবা বাইরে বেরিয়ে এসেছে, ওনার ভাই বোন যারা ছিলেন ওই সময় বাসায় বাইরে বেরিয়ে এসে দেখে এই অবস্থা, নোংরা পানিতে শরীর একদম মাখামাখি অবস্থা। তখন মা জিজ্ঞেস করছে কি হয়েছে, উনি বলেন যে এই ঘটনা, পথে তো এই ঘটনা ঘটছে। তখন তাড়াতাড়ি ওনাকে গোসল করানো হয়। গ্রামের যে সমস্ত ছোটখাটো টোটকা চিকিৎসা আছে এই ধরনের ভয় পেলে যেটা হয় আর কি, সেটা করানো হয়। এরপরে উনি ঘরে গিয়েছেন। ঘরে যাবার পর উনি মোটামুটি ওই রাত স্বাভাবিকভাবে কাটিয়েছেন, পরের দিন দোকানে গিয়েছেন, ঠিকঠাক মতো দোকানও করেছেন। এরপর থেকে ওনার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে যে উনি ফিল করছিলেন যে কেউ একজন ওনাকে কিছু একটা বলে, উনি ঠিক বুঝতে পারেন না কি যে বলে, উনি ওই ভাষাটা বেশ অপরিচিতই তার কাছে মনে হচ্ছিল বলে জানিয়েছেন আর কি। এরপর ওনার আচার আচরণে পরিবর্তন আসতে থাকে, উনি অদ্ভুতভাবে হাসেন, কিভাবে যেন কথা বলেন। এরপর পরিবারের লোকজন বুঝতে পারে যে একটা ভয়ের ঘটনা তো ঘটেছে। তখন একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, হুজুর তো রুকিয়া করে ওনার শরীরের উপর জিনকে হাজির করেছেন, জিজ্ঞেস করেছেন যে কেন এই জাকির ভাইকে এরা আক্রমণ করেছে। ওই সময় তার শরীরে একটা জিন এসেছিল, তবে সেটা নারী জিন। সে জানায় যে এই যে জাকির ভাই, উনি মাঝে মাঝেই এই মাঠের রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, এটা তাদের পছন্দ না। এই যে দুটা জিন, এরা আপন দুই বোন, এরা প্রায়শই এই দিক দিয়ে এখান থেকে বেশ দূর একটা মাজার রয়েছে, ওই মাজারে অনেক জিনেরা আসে, তারা একসাথে বসে গল্প গুজব করে আড্ডা দেয়, তো তাদের চলার পথ এটা। আর এই দুইজন তাদের গোত্রের সর্দারের মেয়ে, তাদের দেহরক্ষী রয়েছে তিনজন জিন, বেশ শক্তিশালী সশস্ত্র তিনজন জিন রয়েছে। তো তারা যখন এদিক দিয়ে যায়, মাঝে মাঝেই এই জাকির ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। জাকির ভাই মাঝে মাঝে রাতের বেলা যখন ওনার দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়, তখন তো এই রাস্তা দিয়ে যান, মূলত তখনই এই অবয়বগুলোর অসুবিধা হয়ে যায়। ওনার বাবা সাথে থাকলে তখন ওই অবয়বগুলো কিছু একটা করতে পারে না, তো এই জন্য ওই অবয়বগুলো টার্গেটে ছিল, এ আবার যখন কখনো একা একা আসবে তখন এটাকে ধরব, যাতে করে ও রাতের বেলা এদিকে না আসে। তাদের ইচ্ছা ছিল যে শুরুর দিকে তাদের দেহরক্ষী তিনটা জিন এরা ভয় দেখাবে, কিন্তু যখন তিনটা দেহরক্ষী জিন ভয় দেখাতে এসেছে, এই কারণে এসেছিল যে ভবিষ্যতে যেন এই রাস্তা দিয়ে না যায়, সে তাদেরকে ঢিল ছুঁড়েছে। এই জন্য এই তিনজন আবার গিয়ে রিপোর্ট করেছে এই দুইটা অবয়বের কাছে, এই দুই বোনের কাছে। এরা তখন চিন্তা করছে এটাকে এখন একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে। তখন মূলত এরা এই মধ্যবয়স্ক নারীর বেশে ওই ডোবার ওখানে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল। তখন একে তো হ্যাঁচকা টান দিয়ে যখন নিয়ে গেছে ওই লাল শাড়ি পরা অবয়বটা, তখন নাকি ওই হলুদ শাড়ি পরা অবয়বটার মায়া হয়। তখন বলে যে বোন রে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেলেটাকে ছেড়ে দে। তখন সে ফিসফিস করে বলছিল, এরপর নাকি তাকে ছেড়ে দেয়। না হলে কিন্তু ওই রাত্রেই তাকে ওই পানির মধ্যে একদম চুবিয়ে মেরে ফেলে। তখন এই সমস্ত কথাগুলো জিনেরা বলে, বিশেষ করে ওই জিনটা, সে বলে, এবং সে বলে যে এখন ওকে ছেড়ে দেয়া সম্ভব না, কেননা ওই হলুদ শাড়ি পরা আমার বোন সেই ছেলেটাকে পছন্দ করেছে, সুতরাং এর আর নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। হুজুর তো হুমকি ধামকি দেন, তখন ওই জিন বলে এই সমস্ত হুমকি ধামকিতে আমাদের কোনো কিছু আসে যায় না, এখনকার মতো চলে যাচ্ছি, তবে ওকে সাবধানে থাকতে বলো, ওর দিকে কিন্তু আমাদের নজর আছে, বিশেষ করে আমার বোনের নজর আছে। ওই সময়ের মতো জিনেরা চলে যায়, ওরা কিছু চায়ও নাই যে এটা দিতে হবে ওটা দিতে হবে, কিচ্ছু চায় নাই। ঠিকঠাক মতো দিনকাল চলছিল, হুজুর কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন অবশ্য। এরপর কেটে যায় বেশ বছর খানেক, এটা ওনারা ভুলতেই বসেছিলেন। হঠাৎ করে এই জাকির ভাইয়ের মধ্যে আবার কিছু পরিবর্তন দেখা যায়। উনি কিভাবে যেন হাসেন, অদ্ভুতভাবে কথা বলেন, এমন ভাবে হাসেন দেখলে মনে হয় পাগল হাসছে, অথচ উনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। দোকানপাটে যেতে পারেন না, চা বানাতে পারেন না, এলোমেলো করে ফেলেন, দেখা যাচ্ছে ওই দোকানের মালিক উনিও বেশ বিরক্ত হয়েছেন যে কি ব্যাপার ছেলেটা আবার এরকম হয়ে গেল কেন। তো ওই মালিকও জাকির ভাইয়ের বাবাকে বলেছে যে জাকিরকে ভালো কোনো হুজুর কবিরাজ দেখো, মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। আবার সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই হুজুর আবার জাকির ভাইয়ের উপরে সেই জিনটাকে হাজির করেন। এবার কিন্তু সেই লাল শাড়ি পরা অবয়বটা আসেনি, এবার এসেছে সেই হলুদ শাড়ি পরা অবয়বটা। সেই বলে যে হুজুর এগুলো করে কোনো লাভ নাই, আমি জাকিরকে বিয়ে করতে দেব না, কোনো তদবির করে কিচ্ছু হবে না, হয় আমি ওকে বিয়ে করব না হলে ওর কোথাও বিয়ে হবে না, এটাই কথা, এটাই চূড়ান্ত। হুজুর তো বিভিন্ন ভাবে কথা বলেছেন, দেখা যাচ্ছে হুজুর কথা বলতেছেন, নসিহত করতেছেন, ভয় দেখাচ্ছেন, এর ভিতরেই ওই জিনটা জাকির ভাইয়ের বডি ছেড়ে চলে গেছে। হুজুর অবাক হয়েছেন যে তার বন্ধনী ভেদ করে এই জিনিসটা চলে গেছে। তখন বোঝা গেল এই আশিক জিনকে তাড়ানো অত্যন্ত কঠিন। হুজুর তার মতো করে তদবির দিয়েছেন, তবে এর পরে জাকির ভাইয়ের মধ্যে ওই অস্বাভাবিকতা কিছুটা কমলেও উনি পরিপূর্ণভাবে আর সুস্থ হতে পারেননি। বিভিন্ন সময় আরো হুজুর কবিরাজ দেখানো হয়েছে, এই ধরনের ট্রিটমেন্টে কিছুটা সুস্থ উনি হয়েছেন, ওনার এখনো কিন্তু বিয়ে হয়নি। এমনটা না যে উনি বিয়ে করতে চান, বিয়ে হচ্ছে না, ওনাকে নাকি যদি বিয়ের কথা বলা হয় সাথে সাথে উনি মারাত্মক ক্ষেপে যান, মানে তার চেহারাটাই অন্যরকম হয়ে যায়, মানুষ ভয়ে তার বিয়ের কথা কেউ বলে না, মানে সব কথা ঠিক আছে তার, তাকে যদি বলা হয় যে জাকির তুমি বিয়ে শাদী করবে না, সাথে সাথে সে অগ্নিমূর্তি ধারণ করে। ওনার পরিবার থেকে চেষ্টা করা হয়েছে, এখন অনেকটা আশা ছেড়েই দিয়েছেন, যে অনেক হুজুর কবিরাজ দেখানো হলো, অনেক রুকিয়া করানো হলো, অনেক তান্ত্রিকের কাছে যাওয়া হলো, কিছুই হয়নি। জাকির ভাইয়ের আচার আচরণটা একদম যে স্বাভাবিক এটাও বলা যাবে না, কিছুটা অস্বাভাবিকতা আছে। এই জাকির ভাই নিজেই কিন্তু এই বিষয়টা বলেছেন আমাদেরকে, যিনি ঘটনা পাঠিয়েছেন সাব্বির ভাইয়ের কাছে। তবে এই বিষয় নিয়ে পরবর্তীতে আরো কিছু তথ্যের জন্য সাব্বির ভাই তাকে প্রশ্ন করলেও উনি নাকি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, যার কারণে এটা নিয়ে আরো বেশি তথ্য শেয়ার করাটা কঠিন হয়ে গিয়েছিল সাব্বির ভাইয়ের জন্য। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে এই ধরনের বিপদ যখন হঠাৎ করে কারোর উপর চলে আসে, তার পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। একটা সুস্থ স্বাভাবিক একটা ছেলে, গরিব মানুষ, সে একটা চায়ের দোকানে কাজ করে চলছিল, তার পরিবারকেও সহযোগিতা করছিল, হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল যার কারণে পুরো জীবনটাই তছনছ হয়ে গেল, সে এখন এভাবেই চলছে। 2016 সালে তার বয়স ছিল 23-24 বছর, এখন 2026 সাল চলছে, আরো 10 বছর আমরা যোগ করব, এখন বয়স কত, এখনো এভাবেই রয়ে গেছে। একদম স্বাভাবিক আচার আচরণ উনি করতে পারেন না, মাঝে মাঝে একদম স্বাভাবিক থাকেন উনি, তবে এখন টুকটাক কাজ করেন, এখন আর চায়ের দোকানে কাজ করেন না, রাজমিস্ত্রির কাজ করেন, সবকিছু ঠিকঠাক, শুধু বিয়ের কথা বললেই ওনার চেহারা, সুরত, আচার আচরণ সব পরিবর্তন হয়ে যায়। আর স্বপ্নের মধ্যে নাকি ওই জিনটা এখনো তাকে ভয় ভীতি দেখায়, তবে আল্লাহর অশেষ রহমতে তাকে নিয়ে যেতে পারেনি, কারণ বিভিন্ন সময় হুজুর কবিরাজ দেখানো হয়েছে, তো যার কারণে তাকে নিয়ে যেতে না পারলেও তার পুরো জীবনটাকেই এক নরক বানিয়ে রেখেছে, এটাই বলতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। জাকির ভাইয়ের জন্য আপনাদের হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, উনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আমি উপস্থাপন করলাম, তবে কয়েকটি কথা না বললেই না, ঘটনাটি সাব্বির ভাই পাঠিয়েছেন ভয়েস কমান্ড দিয়ে, আমার এই ঘটনাটা বুঝতে বেশ অসুবিধা হয়েছে। আপনারা অনেকেই ভয়েস কমান্ড দিয়ে ঘটনা পাঠান, পরবর্তীতে এর স্পেলিং বা বানানগুলো কিন্তু আপনারা হয়তো অনেকেই পরিপূর্ণভাবে চেক করেন না, এমন এমন জায়গায় বানানগুলো উলটপালট হয়ে যায়, বাক্যের মূল অর্থটাই অন্যরকম হয়ে যায়, তখন অনেক কিছু বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ঘটনা রিজেক্ট করে দিই, বাতিল করে দিই, সেটা সিলেক্ট হয় না। এই জন্য আমি অনুরোধ করব যে যারা ভয়েস কমান্ড দিয়ে লেখেন, ফাইনালি ইমেল করার আগে অন্তত বাক্যের যে গঠনটা, বানান, এগুলো যদি আপনারা চেক করে পাঠান তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এমন এমন কিছু ঘটনা আসে যেগুলো পড়াই যায় না, অথচ ঘটনাটা সুন্দর, এতটুকু বোঝা যাচ্ছে, আমরা কোনোভাবে বুঝতে পারি না এই ঘটনাটা শুরু, শেষ, মাঝে যে মূল থিম এটা কোনটা। এই জন্য এই বিষয়ে আমরা সবাই একটু খেয়াল রাখব, এত কষ্ট করে পাঠানো ঘটনা এটা যেন আমাদের এই প্ল্যাটফর্মে প্রচারিত হয়, এটা তো আমরাও চাই। আপনারা একটু খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা থাকবে না। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের হরর নাইটের 116 এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে কিন্তু ভুলবেন না। ইমেল অ্যাড্রেসে স্পেলিংটা বলে দিচ্ছি, ANTHEHOROWORLDBD horrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম রাকিব হোসেন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামে। ওনার পাঠানো একটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছি, এই ঘটনাটির শিরোনাম ছিল শেয়ালমুখ। ঘটনাটি যখন প্রচারিত হয় তখন ওনার কাছের কয়েকজন আত্মীয় তাদের কাছে থাকা সত্য ভয়ের ঘটনাগুলো ওনাকে শেয়ার করেন। এর মধ্যে ওনার ভাই এবং ভাইয়ের ওয়াইফ, ছোট ভাই আর কি, তো তারা একটি ঘটনা শেয়ার করেন। মূলত তার ভাইয়ের ওয়াইফ, তার সাথেও একটা অংশ ঘটে এবং আরও একটি অংশ ঘটে তাদেরই পরিচিত আরেকজনের সাথে। তো সেই ঘটনাটি মূলত আপনাদের হরর ওয়ার্ল্ডে পাঠানোর জন্য উনি রাকিব হোসেন ভাইকে দিয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। যিনি দিয়েছেন ঘটনাটি রাকিব হোসেন ভাইকে, ছোট ভাইয়ের ওয়াইফের নাম হচ্ছে তানজিম। উনিও কিন্তু আপনাদের হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো রেগুলার শোনেন। এই যে তানজিম আপু, ওনার খালাতো ভাইয়ের নাম হচ্ছে স্পন্দন, আর এই খালাতো ভাইয়ের ওয়াইফের নাম হচ্ছে ফারিহা। মূলত এই যে তানজিম আপু, উনি এই ফারিহার কাছ থেকে আর হচ্ছে স্পন্দন ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। তো এই যে ফারিহা, ফারিহা ভাবির আম্মুর বান্ধবীর মেয়ে যার নাম হচ্ছে রোজা, একটা অংশ তার সাথে ঘটেছে আর একটা অংশ ফারিহা ভাবির পরিবার, ফারিহা ভাবি ওনাদের সাথে ঘটেছে। যে স্থানে ঘটেছে সেই স্থানটা কিন্তু বেশ পরিচিত একটা জায়গা। ঘটনাটি ফারিহা ভাবির বিয়ের আগে ঘটেছিল। ওই সময় ফারিহা ভাবির বাসা ছিল নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে তার পরিবারের সাথেই তার বেড়ে ওঠা। ফারিহা ভাবির আরও দুজন বোন রয়েছে, অর্থাৎ ওনারা তিন বোন এক ভাই, মোট চার ভাই বোন। ভাই বোনদের মধ্যে ফারিহা ভাবি সবার ছোট এবং আদরের। 2016 সাল, ফারিহা ভাবি তখন ক্লাস সিক্সে পড়তেন। তখন নারায়ণগঞ্জ জেলার পাগলার নূরবাগ নামক স্থানে একটি বাসা ওনারা ভাড়া থাকতেন। ওনারা যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসাটা ছিল ওয়ালশেড আর কি। তো বিল্ডিং করলে উপরে যেমন ঢালাই দেওয়া হয়, উপরে ঢালাইয়ের পরিবর্তে ছিল টিন। ওয়াশরুম ছিল ঘরের বাইরে। তখন বাড়ির পাশে একটি ছোট মসজিদ ছিল, নাম নূরবাগ জামে মসজিদ। 2016 সালের সেপ্টেম্বর মাসে মসজিদটি ভেঙে আরো বড় করা হয়। ওখানকার লোক মুখে শোনা যেত, অনেক বছর আগে কোনো এক বড় বুজুর্গ ব্যক্তি অনেকগুলো দুষ্টু জিনকে কোনো একটি পাত্রে বন্দী করে এই যে মসজিদ, এই মসজিদটি করার আগে এখানে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে পুঁতে রাখে। এই জিনগুলো ওই এলাকাতে বেশ তাণ্ডব চালাত, কারো কথা শুনত না, মানুষদেরকে বিরক্ত করত। এরপর মূলত ওই বুজুর্গ ব্যক্তি এই ভয়ঙ্কর পদক্ষেপটা নিতে বাধ্য হন। কিন্তু যখন পূর্বের মসজিদটি ভেঙে নতুন করে মসজিদটির আরো সম্প্রসারণ করা হয়, তখন তো আরো কিছু জায়গায় খনন করা হয়, তখন হয়তোবা ওই জিনগুলো মুক্তি পেয়ে গিয়েছিল। এরপর থেকে নাকি আশেপাশে আবার ওই সমস্যা শুরু হয়ে যায়। এই মসজিদের আশেপাশের এলাকাতে যে সমস্ত ঘরবাড়িগুলো ছিল সেখানে জিনেদের উপদ্রব বেড়ে যায়। ফারিহা ভাবিদের বাসায় ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। ওনারা ওই বাড়িতে পাঁচটি ফ্যামিলি মিলেমিশে বসবাস করতেন। অনেকের সাথেই নাকি টুকটাক ভয়ঙ্কর ঘটনা ঘটে, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফারিহা ভাবি এবং ওনার আম্মুর বান্ধবীর মেয়ের উপরে যার নাম হচ্ছে রোজা। তো তারাও কিন্তু ওই একই বিল্ডিংয়েই, একই বিল্ডিং বলতে এটা তো আসলে চতুর্দিকে ওয়াল, উপরে টিন, তো ওইখানে বেশ কয়েকটা পরিবার তো আছে, পাঁচটা পরিবার, তো তার মধ্যে একটা পরিবার ওনারা, অর্থাৎ এই যে ফারিহা ভাবির আম্মুর বান্ধবীর পরিবার আর কি। তো এই যে রোজা, সে কিন্তু ওই সময় ক্লাস সিক্সে পড়তো, অর্থাৎ এই ফারিহা ভাবির সমবয়সী সম ক্লাসের আর কি। একদিন রাতে রোজা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য, যখন রোজা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে গিয়েছে, তখন রোজা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই রোজার চিৎকার শুনে বাইরে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, সবাই তাকে রুমে নিয়ে আসে। সকালবেলা রোজার জ্ঞান ফেরে, রোজার আম্মু রোজাকে জিজ্ঞেস করে যে কি কারণে সে চিৎকার দিয়েছে, কেনই বা সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন রোজা বলে সে যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখন ওয়াশরুমের সামনে অদ্ভুত আকৃতির একটি অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই আকৃতিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে রোজা, সে তো ছোট মানুষ, ক্লাস সিক্সে পড়ে, কতই বা বয়স, সে মারাত্মক ভয় পেয়ে যায়, ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন রোজার আম্মু রোজাকে বলে, এগুলো কিছু না, তোমার মনের ভুল, তোমার চোখে তো ঘুম ছিল, সময় ঘুম ঘুম চোখে উঠে চলে গেছো, এই কারণে হয়তো উল্টাপাল্টা কিছু দেখেছ। এর কিছুদিন পর রোজার পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সময় রোজা কি করতো, অনেক রাত জেগে তাদের বাসার যে বারান্দা রয়েছে সেখানে বসে লেখাপড়া করত। একদিন রাত জেগে বারান্দায় বসে পড়ছিল রোজা, তখন হঠাৎ করে রোজা এক ভয়ঙ্কর ডাক শুনে চমকে ওঠে। রোজা তখন চিন্তা করে, কি ব্যাপার, এভাবে কে ডাকলো। রোজা তখন কি করে, একা একা বাইরে যায় দেখতে যে কে তাকে ডাক দিল, কিন্তু রোজা কাউকেই দেখতে পায় না। তখন চারপাশ ছিল একদম নিস্তব্ধ। এরপর ঘটে আরেকটি ঘটনা, রোজা যখন আবার বারান্দায় যাবার জন্য সামনে এক পা দিয়েছে, তখন তার কানে ফিসফিস করে কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে তার নাম ধরে ডাকে, হেই রোজা, এইভাবে ডাকে কিন্তু ফিসফিস করে। রোজা এই কণ্ঠ শোনার পর এক দৌড়ে ঘরের ভিতরে এসে দরজা বন্ধ করে দেয়। এই ঘটনার পরদিন থেকে রোজার শরীর খুবই দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ রোজা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, প্রচন্ড জ্বর আসে, আর রাত হলে প্রচন্ড চিৎকার করত, আর ঘুমের মধ্যে অচেনা এক ভাষায় কথা বলতে শুরু করে রোজা। মানে এই ভাষা অন্য কোন দেশের ভাষা হতে পারে বা অন্য কোন অঞ্চলের ভাষা হতে পারে, তবে সেটা যে বাংলা ভাষা না এটা নিশ্চিত, বা বাংলাদেশের কোন অঞ্চলে এই ধরনের লোকাল ল্যাঙ্গুয়েজও ইউজ করা হয় না। এগুলো দেখে রোজার আম্মু রোজাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বলেন রোজার কোনো রোগ নেই, শারীরিক বড় কোনো সমস্যাও নেই, এটি হয়তো অতিরিক্ত রাত জেগে লেখাপড়ার কারণে হচ্ছে। ডাক্তার কি করেন, কিছু ওষুধ দিয়ে বলেন যে এই ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়ালে সে ঠিক হয়ে যাবে। এরপর ডাক্তার তাদেরকে বাসায় পাঠিয়ে দেন। বাসায় ফেরার পর থেকে রোজার অবস্থা আরো খারাপ হতে থাকে। ওষুধ খাওয়ার পরও সে রাতে ঠিক মতো ঘুমাতে পারত না, মাঝ রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে বসত এবং বসে দরজার দিকে তাকিয়ে থাকত এবং দেখত সেখানে একটি কালো অবয়ব দাঁড়িয়ে তার দিকে নাকি তাকিয়ে আছে। রোজা ভয় ভয় বলত, কে ওখানে, ওখানে কে দাঁড়িয়ে আছে, তার পরপরই নাকি ওই অবয়বটি চলে যেত। তো এরকম কিন্তু কয়েক রাত ঘটেছে, এক রাতে এরকম ঘটনা ঘটে। এর পরের দিন সকালবেলা এই বিষয়টা আবারও বলে, অর্থাৎ যে কয়েকবার ঘটেছে সে তো তার পরিবারকে বলেছে, আবারও যখন বলে তখন তার মা তার মেয়ের এটা কোনো মানসিক সমস্যা না ভেবে দ্রুত ওখানকার এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুর রোজাকে দেখেই বুঝে যান যে তার উপর কোনো খারাপ জিনের নজর পড়েছে। এরপর হুজুর রোজাকে কিছু সুরা পরে ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া, তারপর কালো জিরা, এগুলো সহ আরো তিনটি তাবিজ দেন এবং বলেন এই পানি পড়া আর কালো জিরা খাওয়া তার তাবিজটা সবসময় সাথে রাখতে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এর কিছুদিন পর থেকে রোজা ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক হতে থাকে আল্লাহর রহমতে। এরপর অনেকদিন কেটে যায়, রোজা পরীক্ষায় পাশ করে ক্লাস সেভেনে ওঠে। এরপরে রোজার সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এবার আসি ঘটনার দ্বিতীয় অংশে। এই ঘটনার কিছুদিন পর স্পন্দন ভাইয়ের ওয়াইফ ফারিহা ভাবির, যিনি বড় ভাই যার নাম হচ্ছে নাহিদ, তার সাথে একটি ঘটনা ঘটে। একদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, রাত তখন আনুমানিক দুটোর মতো বাজে, এই ফারিহা ভাবির মায়ের কণ্ঠে কে যেন ফারিহা ভাবির বড় ভাইয়াকে ডাক দেয়। নাহিদ ভাইয়ের ঘুম হালকা ছিল, যার জন্য সে এক দুইবার ডাক দেয়াতেই ঘুম থেকে উঠে পড়ে। সে ঘুম ঘুম চোখে শোনে যে তার মায়ের কণ্ঠে তাকে ডাকছে, এই নাহিদ ওঠ, নাহিদ ঘুম থেকে ওঠ, আর কত ঘুমাবি, উঠে দোকান খুলতে যা। বলে রাখা ভালো, ফারিহা ভাবির বাবা কিন্তু ব্যবসায়ী ছিলেন। নাহিদ ভাইয়ের মায়ের কণ্ঠে ডাক দিয়ে বলছে তোর বাবা শরীর অসুস্থ, সে আজ দোকান খুলতে পারবে না। এরপর যখন নাহিদ ভাই দরজা খুলে বাইরে বের হয়েছে, ঘুম চোখেই দেখে তার মায়ের মতোই দেখতে একজন তার সামনে দাঁড়িয়ে আছে। নাহিদ ভাই বলেন, কি ব্যাপার মা, এত টাকাটাকি করছো কেন? তখন তার মা বলে, যা দোকানে যা, তোর বাবা অসুস্থ। এরপরে নাহিদ ভাই যখন দোকানের চাবি হাতে নিয়ে বের হচ্ছিল তখন সে খেয়াল করে মেইন গেটে তখনও তালা দেয়া। ওদিকে নাহিদ ভাইয়ের মা বলছিল যে যা গেটের চাবি নিয়ে আয়। এরপর যখন নাহিদ ভাই চাবি নিতে তাদের ঘরে যাচ্ছিল তখন সে খেয়াল করে তার মা বাবার ঘরের দরজা এখনো বন্ধ। এর মানে তার মা বাবা তখন ঘুমাচ্ছিলেন। নাহিদ ভাই তো এই কাহিনী দেখে মারাত্মক ভয় পেয়ে যান। তখন তিনি চিন্তা করেন, এখন তো অনেক রাত, তাহলে আমাকে আমার মায়ের রূপ ধরে কে ডাক দিল, আর আমি কাকেই বা দেখলাম, আর কার সাথে কথা বললাম। এই চিন্তা করতে করতে যখন পেছন ফিরে তিনি তাকান তখন দেখেন তার মায়ের রূপ ধরে যে এতক্ষণ ডাকছিল আসলে সে তার মা না। এটি ভয়ঙ্কর কালো একটা অবর, যার চোখ দুটো ছিল অনেক বড় বড়, লাল বর্ণের। এটা দেখে নাহিদ ভাই সাথে সাথে চিৎকার করে ওঠেন, তার হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীর অবশ হয়ে যায়। এর 30 সেকেন্ড পরে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। নাহিদ ভাইয়ের চিৎকার শুনে সবাই ঘুম থেকে জেগে যায়। বের হয়ে দেখে নাহিদ ভাই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। এবার সবাই মিলে তাকে উঠায়, ওকে পানি ছিটায়। তার যখন জ্ঞান ফেরত আসে সাথে সাথে উনি তো কান্নাকাটি শুরু করছেন। কাঁদতে কাঁদতে সবাইকে কথাগুলো বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আর আমার মায়ের রূপ ধরে আসছিল, আমাকে ডাকাডাকি করছে, আমি তার সাথে কথাও বলছি। তখন তার পরিবারের সবাই নাকি তার কথা আসলে বিশ্বাস করতে চায় না, উল্টো তার উপর সবাই দেখা যাচ্ছে যে তির্যক বাক্য ছুড়ে দিচ্ছে, হাসাহাসি করছে। অবশ্য এই ঘটনার প্রেক্ষাপটে নাহিদ ভাইয়ের তেমন কোনো সমস্যা হয়নি। এর কিছুদিন পরে ঘটে আরেকটি ঘটনা। এই যে ফারিহা, এই ফারিহা ভাবির বড় বোন যার নাম হচ্ছে নাহিদা, এই নাহিদা আপুর সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। একদিন রাতে সবাই ঘুমিয়েছিল, ফারিহা ভাবির বড় বোন নাহিদা আপু তিনিও ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে অনেক ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখে জেগে ওঠেন। তখন তিনি ওনার ফোনে যখন সময় দেখছেন তখন উনি দেখেন রাত 2:12 কি 15 এরকম বাজে আর কি। এরপর উনি চিন্তা করে আরেকটু ফোন চালাই। কিছুক্ষণ ফোন চালিয়ে 2:45 কি 2:47 দিকে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেন, ঘুমিয়েও যান। এর কিছুক্ষণ পর রাত যখন 3 সামথিং বাজে আর কি, হঠাৎ করে নাহিদাপুর ঘুম ভাঙে। তিনি ওনার বুকের উপর কোনো কিছুর একটা উপস্থিতি টের পান। তিনি যা দেখেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান তার বুকের উপর অদ্ভুত আকৃতির একটি বাচ্চা অবয় বসে আছে। আর বসে বসে সে কি করছে, এই নাহিদাপুর দুই গালে জোরে জোরে চড় দিচ্ছে। তিনি এই অবস্থায় মারাত্মক ভয় পেয়ে যান। উনি ওনার শরীর নাড়াতে পারছিলেন না, তিনি বুঝতে পারেন তার শরীর শক্ত হয়ে গেছে, উনি নড়তেই পারছেন না। কথা বলার চেষ্টা করছেন কিন্তু কথাও বলতে পারছেন না। তখন মনে মনে তিনি আল্লাহর নাম নিতে থাকেন এবং সূরা পড়তে থাকেন। এরপর হঠাৎ করে সেই বাচ্চা অবয়বটি অদৃশ্য হয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হন। স্বাভাবিক হওয়ার পর নাহিদা আপু সাথে সাথে তার মাকে কল দেন, কাঁপা কাঁপা গলায় তার মাকে তার রুমে আসতে বলেন। তখন ফারিহা ভাবির বাবা মা দুজনই ঘরে আসেন এবং দেখেন এই নাহিদা আপুর দুই গালে দুই হাতের দাগ লাল হয়ে আছে এবং অস্বাভাবিকভাবে তার গাল গালের যে দুপাশ ফুলে গেছে। ওনার মা বাবা তখন জিজ্ঞেস করেন কি হয়েছিল, তখন উনি বলেন যে এই ঘটনা ঘটছে। তখন ওনার মা বাবারও বেশ মনের মধ্যে ভয় সৃষ্টি হয়, এর আগে নাহিদ ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে, এখন দেখা যাচ্ছে যে নাহিদা আপুর সাথেও ঘটনা ঘটছে। তখন ফারিহা ভাবির মা ফারিহা ভাবিকে ঘুম থেকে জাগান এবং নাহিদা আপুকে তার বাবার কাছে গিয়ে শুতে বলেন। এরপর যখন নাহিদা আপু ওনার বাবার রুমে যাচ্ছিলেন হঠাৎ করে কোথা থেকে একটা শীতল বাতাস এসে এই ফারিহা ভাবির শরীরে এসে লাগে। তখন ফারিহা ভাবির শরীরটা ভার হয়ে যায়। তখন ফারিহা ভাবি তো ছোট মানুষ, উনি মনে করছিলেন যে এটি হয়তো স্বাভাবিক কোনো বাতাস। পরের দিন সকালবেলা যখন ফারিহা ভাবি ঘুম থেকে ওঠেন তখনই লক্ষ্য করেন ওনার শরীর তখনও ভার হয়ে আছে। যখন ফারিহা ভাবি ওনার মাকে বলেন যে গতকাল রাতে আমার শরীরে ঠান্ডা বাতাস লেগেছিল, এরপর থেকে আমার শরীর ভার হয়ে গেছে, তো তখন ওনার মা মনে করেন বোধহয় স্কুলে না যাওয়ার জন্য বাহানা করছে। সারাদিন একইভাবে কাটে। রাতে খাওয়া দাওয়ার পর ফারিহা ভাবি বলেন যে আজকে উনি ওনার বাবার সাথে ঘুমাবেন। ওরা সবাই ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তখন ফারিহা ভাবির বাবা কি করেন, একটু বাইরে বের হয়েছেন, দরজাটা তখন খোলা ছিল। হঠাৎ ফারিহা ভাবির ঘুম যখন ভাঙে, ঘুম ভাঙার পর উনি যখন দরজার দিকে তাকিয়েছেন, তখন উনি দেখেন দরজার সামনে কালো একটি অবয়ব দাঁড়িয়ে আছে। এই অবয়বটির চেহারাটা ছিল নিকষ কালো, চোখ দুটো ছিল বেশ বড় বড়, রক্তের মতো লাল বর্ণের, রাগান্বিত ভাবে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ফারিহা বাবু প্রচন্ড ভয় পেয়ে যান। ফারিহা ভাবি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে সাথে সাথে চোখ বন্ধ করে মনে মনে তিনকুল অর্থাৎ এখলাস ফালাক নাস এটা পড়ছেন। একবার পড়া শেষ করার পর অর্থাৎ ওরা এখলাস পড়েছেন, ফালাক পড়েছেন, নাস পড়েছেন, এরপর যখন চোখ খুলেছেন সাহস করে, তখনই দেখেন কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। পরের দিন সকালবেলা ফারিহা ভাবি ওনার মাকে সব ঘটনা খুলে বলেন। ওনার মা এটা বিশ্বাস করতে চান না, ভাবেন যে ওই যে রোজা যে মেয়েটার সাথে সমস্যা হয়েছিল, তারপর যে নাহিদের সাথে সমস্যা হয়েছিল, নাহিদার সাথে সমস্যা হয়েছে, এগুলো শুনে এই মেয়েটা বানিয়ে বানিয়ে কিছু একটা বলছে যাতে করে স্কুলে যেতে না হয়। তাই ফারিহা ভাবির মা ওনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন যে বোধ হয় তোমার বড় বোন নাহিদা, তারপর যে রোজা তোমার বান্ধবী তার ঘটনা শুনেছ, তোমার বড় ভাই নাহিদের সাথে যে ঘটনা ঘটছে এটা শুনেছ, এটা নিয়েই মনে হয় তুমি স্বপ্নে কিছু একটা দেখেছ, এগুলো বাস্তবে না। তখন ফারিহা ভাবির মা বলেন যে তোমাকে আজ রাত থেকে তোমার কোমরে একটা ওড়না বেঁধে দেব সুরা পরে। তারপর রাতে যখন ঘুমের সময় হয়, ফারিহা ভাবি ওনার মায়ের কাছে যান, ওড়না বেঁধে দিতে বলেন। পরে তিনি সত্যি সত্যি ওড়নায় কিছু একটা পরে ফারিহা ভাবির কোমরে বেঁধে দেন। এরপর ফারিহা ভাবি এগুলো দেখেননি। এভাবে প্রতিদিন ফারিহা ভাবির মা ফারিহা ভাবিকে সুরা পরে ওড়নাটি ওনার কোমরে বেঁধে দেন। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। পুরো রমজান মাস আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কাটে, কোনো সমস্যা হয়নি। রমজান মাসে ফারিহা ভাবি বা ওনার পরিবারের কেউই সেভাবে ওই কালো অবয়বটাকে দেখেছেন বলে ওনারা মনে করতে পারেন না। তখন পরিবারের সবাই ভাবতে থাকেন যাক আলহামদুলিল্লাহ এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। তো যেহেতু পুরো রমজান মাসে এই ধরনের সমস্যা হয়নি, ফারিহা ভাবি চিন্তা করেছেন যাক এখন তো সমস্যার নাই। উনি আস্তে আস্তে এই ওড়না বেঁধে ঘুমানোর অভ্যাসটা ছেড়ে দিয়েছেন। একদিন করতেন, তিন দিন করতেন না, আবার দেখা গিয়েছে যে পরপর দুদিন করেছেন, এক সপ্তাহ করেন নাই। এরপর দেখা গেল যে আসলে আর কিছু হচ্ছেই না। তখন ফাইনালি চিন্তা করলে ধুর এখন আর এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, ওড়না আর কষ্ট করে প্রতিদিন রুটিন করে বাঁধতে হবে না। এরপর উনি এই ওড়না বাঁধাটাও ছেড়ে দেন, অর্থাৎ ওনার মা দোয়া পড়ে কোমরে ওড়না বেঁধে দিত এটা ছেড়ে দেন। ঈদের চাঁদ রাত অর্থাৎ পুরো রমজান মাসের কথা বলছি আর কি, তখন চাঁদ রাত, এই যে রোজা আপুর বাবা সারা রাত কাজ করায় বাসায় আসতে পারেননি, তাই এই যে রোজা আপু সে ফারিহা ভাবিকে বলে যে তুই আজকে আমার সাথে ঘুমা। ফারিহা ভাবির মা তাতে কোনো আপত্তি করেননি। চাঁদ রাতে সাধারণত মেয়েরা যা করে, হাতে মেহেদি দেয়, মেহেদি দেওয়া শেষ হলে দুজনেই ফ্লোরে আবার ঘুমিয়ে পড়েছে বা শুয়ে পড়েছে আর কি। তো কিছুক্ষণ পর হঠাৎ করে ফারিহা ভাবির ঘুম ভেঙে যায়, বুকের ভিতরে কেমন যেন ধক ধক করে ওঠে। চোখ মেলে তাকিয়ে দেখে তাদের পায়ের সামনে যে টেবিলটা রাখা ছিল ওই টেবিলের উপর সেই কালো অবয়বটা বসে আছে, বড় বড় রক্ত বর্ণের চোখ নিয়ে। চারপাশ নিস্তব্ধ, পুরো রুম অন্ধকার, কিন্তু তারপরেও সেই অবয়বটা অদ্ভুত ভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। ফারিহা ভাবি ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই রোজা শক্ত করে তার হাত চেপে ধরে ফিসফিস করে বলে, চুপ, কোনো শব্দ করিস না। পাশে থাকা রোজার এই কথা শুনে ফারিহা ভাবির একদম নিঃশ্বাস বন্ধ করে চুপ করে আছেন। কয়েক সেকেন্ড পর সেই অবয়বটা ধীরে ধীরে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়, তারপর তাদের পাশ দিয়ে হেঁটে দরজার দিকে চলে যায়। অবয়বটা হাঁটছে কিন্তু যেন পায়ের কোনো শব্দই হচ্ছে না। অবয়বটা চলে যেতেই রোজা লাফ দিয়ে ওঠে, উঠেই লাইট জ্বালিয়েছে, তারপর ফারিহার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি যা দেখেছি তুইও কি তাই দেখেছিস? ফারিহা শুধু মাথা নেড়ে হা বলে, কিন্তু গলা দিয়ে কোনো কথাই বের হতে চায় না। তখন রোজা বলে, কালীদের দিন, এ কথা কাউকে বলিস না, সবাই কিন্তু অনেক ভয় পেয়ে যাবে। তার পরের দিন ছিল ঈদ। ঈদের দিন মোটামুটি ভালোভাবেই কাটে, কোনো সমস্যা হয় না। ঈদের ছুটিতে ফারিহা ভাবি মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, কিন্তু চাঁদ রাতের ঘটনাটা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। সবার সাথে হাসি আনন্দ করলেও ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করছিল। এরপর ফারিহা ভাবি যখন রাতে ঘুমাতে যাবে তখন চোখের সামনে আবার সেই দৃশ্য ভেসে ওঠে। ভয়টা চাপা দিতে মামাতো বোনের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে অদ্ভুত একটা শব্দে ফারিহা ভাবির ঘুম ভেঙে যায়। উনি চোখ খুলে যেটা দেখেন তাতে ওনার শরীর বরফের মতো জমে যায়। উনি দেখেন দেয়ালের উপরে ঠিক টিকটিকি যেভাবে চলাচল করে, এই টিকটিকির মতো অনেক বড় একটি কালো টিকটিকি, এটার চোখ দুটো লাল বর্ণের, এরকম একটা অবয়ব দেয়ালের সাথে আঠার মতো লেগে আছে এবং এই জিনিসটা কিন্তু তার দিকে রাগান্বিত চোখে দেখছে। এই দৃশ্য দেখে ফারিহা ভাবি চিৎকার করে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কান্নার আওয়াজ এতটাই বিকট ছিল যে ফারিহা ভাবির যেই মামাতো বোন তারও তো ঘুম ভেঙে গিয়েছে। সে উঠে দেখে যে সে উপরের দিকে তাকিয়ে, অর্থাৎ এই যে ফারিহা ভাবি উপরের দিকে তাকিয়ে প্রচন্ড শব্দে কান্না করছে। তার কান্নার শব্দে তার মামা মামিরও ঘুম ভেঙে যায়। মামি যখন রুমের লাইট জ্বালিয়েছেন তখন তিনি দেখেন যে এই যে ফারিহা ভাবি উপরে দেয়ালের দিকে তাকিয়ে আছে। মামির দেয়ালের দিকে তাকালে উনি কিছুই দেখতে পান না, সেখানে কিছুই ছিল না। কিন্তু ফারিহা ভাবির চোখ দুটো তখনও কিন্তু সেই দেয়ালের দিকেই স্থির ছিল। ঠোঁট অনেক জোরে কাঁপছে তো কাঁপছেই, এতটা ভয় পেয়েছেন, এমনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যে ঠোঁটও মারাত্মকভাবে কাঁপছে থরথর করে। উনার মামি বুঝতে পারেন যে ফারিহা ভাবি ভয়ঙ্কর কিছু দেখেছে। ফারিহা ভাবির গলা দিয়ে তো কোনো কথাই বের হচ্ছিল না, গলায় কথা আটকে যাচ্ছে। তখন মামি সাথে সাথে ওনাকে শক্ত করে ধরে সুরা পড়েন, পড়ে তার শরীরে ফু দিতে থাকেন। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর ফজরের আজান দেয়, এরপর সব স্বাভাবিক হয়ে যায়। ফারিহা ভাবিকে পরের দিন সকালবেলা মামি জিজ্ঞেস করেন রাতে কি হয়েছিল। ফারিহা ভাবি বলেন যে আমি এত বড় টিকটিকি দেখেছি, জীবনেও এত বড় টিকটিকি মনে হয় কেউ কখনো দেখে না, তার চোখ দুটো ছিল অনেক বড় বড় লাল বর্ণের। ফারিহা ভাবি আর কিছুই বলতে পারে না, শুধু বলে আমি অনেক ভয় পেয়েছিলাম। পরে মামি এই ঘটনার ব্যাপারে সবকিছু ফারিহা ভাবির মাকে জানান। তখন তিনি মামিকে বলেন এখন তাহলে কি করা যায় বলতো। ফারিহা ভাবির মামি বলেন আপা আপনি চিন্তা করেন না, আমি এখানে একজন হুজুরের কাছে ঝাড়াতে নিয়ে যাব। এরপর বিকেলবেলা হুজুরের কাছে যান, গিয়ে দেখেন হুজুর বাড়িতে নেই, ঈদের ছুটিতে গ্রামে চলে গেছেন। তারা ওখান থেকে ফেরত আসেন। ওখান থেকে তারা বাসায় ফিরে আসার পর ফারিহা ভাবির মামি তার মাকে জানান যে হুজুর গ্রামে গেছেন। তখন ফারিহা ভাবির মা বলেন তাহলে ওকে আজকে ওর মামাকে দিয়ে এখানে পাঠিয়ে দাও। বাসায় আসতে আসতে ফারিহা ভাবির সন্ধ্যা হয়ে যায়। ওই সময় ফারিহা ভাবির মা ওনাকে তাদের এলাকার মান্নান নামক এক হুজুরের কাছে নিয়ে যান। যাওয়ার পর হুজুর বলেন সন্ধ্যাবেলা তো আমি কিছু করি না, কাল সকালে আসবেন। তবুও ফারিহা ভাবির মা অনেক অনুরোধ করাতে হুজুর একটি ছোট্ট কাগজে কয়েকটি সুরা লিখে দেন এবং বলেন রাতে ঘুমানোর আগে এটা পড়ে বুকে ফু দিয়ে ঘুমাতে। ওই রাতে আল্লাহর রহমতে ফারিহা ভাবির আর কোনো সমস্যা হয়নি, উনি ভালোভাবেই ঘুমিয়ে পড়েন, রাতেও কোনো সমস্যা হয় না। পরের দিন সকালবেলা যখন ফারিহা ভাবি তার মায়ের সাথে আবার হুজুর বাড়িতে যান, গিয়ে দেখেন হুজুর অসুস্থ। হুজুর বলেন আমি তো অনেক অসুস্থ, তাই এখন তো ঝাড়ফুঁক করতে পারবো না। হুজুর অসুস্থ হওয়ায় সেদিন আর ফারিহা ভাবিকে চিকিৎসা করতে পারলেন না। ফারিহা ভাবির মনে আবার ভয় জেগে ওঠে, ভয় আবার উনি অস্থির হয়ে ওঠেন। ফারিহা ভাবির মা ফারিহা ভাবিকে নিয়ে বাসায় ফেরত এলেন। ফেরার পথে ফারিহা ভাবি বারবার কি মনে করে পিছন দিকে তাকাচ্ছিলেন। ফারিহা ভাবি বুঝতে পারছিলেন মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। ফারিহা ভাবি ভেবেছিলেন একটু বেশি মনে হয় চিন্তা করছেন, এগুলো এই কারণেই মনের মধ্যে আসছে। বাসায় আসার পর এগুলো নিয়ে খুব বেশি না ভেবে ফারিহা ভাবি নিজের রুমে চলে যান। বসে বসে ভাবছিলেন এগুলো কি হচ্ছে আমার সাথে, কেন এমন হচ্ছে। পরের দিন ফারিহা ভাবির মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। ফারিহা ভাবি খেয়াল করলেন যে আবার স্বাভাবিক পরিবেশ আশেপাশে বিরাজ করছে বলে মনে হচ্ছে। কিন্তু সন্ধ্যার পর থেকেই ফারিহা ভাবির মনটা আবার ভারী হতে থাকে। আগে সব চিন্তা করে বুকের ভেতরে অদ্ভুত একটা চাপ সৃষ্টি হয়। এই পাশে ও পাশে তাকাতাকি করছিলেন আর মনে হচ্ছিল কেউ যেন ওনাকে দেখছে। ফারিহা ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকান, খেয়াল করলেন মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তার সবকিছু আগের মতো নেই। কোনো কিছুতেই ভালো লাগে না। রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় ওনার মা হুজুরের দেয়া কাগজটা বের করেন এবং হুজুরের যেই লিখে দেয়া সুরা এগুলো পড়ে বুকে ফু দিয়ে দেন। এটা করার পর ফারিহা ভাবি কিছুটা শান্তি পান, ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে হঠাৎ আবার একটি অদ্ভুত শব্দে ওনার ঘুম ভেঙে যায়। চোখ খুলে যেটা দেখেন, এতটা ভয় পেয়েছিলেন মনে হচ্ছে এখনই উনি মারা যাবেন। উনি দেখেন সেই অবয়বটি বড় বড়, তার রক্তবর্ণের চোখ দিয়ে তার বিছানায় শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে, মানে তার পাশে শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে আমরা কেউ বিছানায় একা শুয়ে আছি, হঠাৎ করে আমরা পাশ ফিরলাম, পাশ ফেরার পর যদি এরকম দেখি যে আমাদের পাশে একজন শুয়ে আছে, এরকম রক্ত বর্ণের চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে, কি অবস্থা হবে? আর ফারিহা বাপি তো তখন ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছেন মাত্র, তাহলে ওনার ওই বয়সের অনুভূতিটা কেমন হতে পারে? তো উনি এমন ভয় পেয়েছেন ওই সময় ওনার গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না, কাউকে ডাকতেও পারছেন না, মনে হচ্ছিল শরীরটা একদম জমে গেছে, মুখ দিয়ে তো কোনো কথা বেরই হচ্ছে না। ওই সময় উনি জ্ঞান হারিয়ে পড়েন। কখন যে আসলে ওনার জ্ঞান ফেরত এসেছে বলতে পারেন না, পরিবারের সদস্যরা মনে করছে যে উনি ঘুমিয়েছেন এই জন্য ডাকাডাকি করে নাই। সকালবেলা তার ঘুম ভাঙে, অর্থাৎ তার যখন জ্ঞান ফেরত আসে, এই ঘটনা উনি পরিবারের কাউকে জানান নাই। এই সমস্ত ঘটনা ভুলে যাবার জন্য ফারিয়া ভাবি ভালো করে লেখাপড়ায় মনোযোগ দিতে থাকেন। পরিবারের সবাই মনে করেন তার মেয়ে বোধ হয় স্বাভাবিক হয়ে গেছে। এভাবে আরো কয়েকটি দিন কেটে যায়। সবাই তাকে দেখত যে ফারিয়া ভাবি একদম স্বাভাবিক, স্কুলে যায়, লেখাপড়া করে, হাসে খেলে। কিন্তু ফারিয়া ভাবি জানতেন ভেতরে ভেতরে তার মনটা আগের মতো নেই। এক রাতে ঘুমানোর সময় ফারিহা ভাবির মনে কেমন যেন একটা ভয় কাজ করছিল, তাই উনি ওনার মাকে বলেন যে আমার সাথে আজকে ঘুমাও আম্মু। এরপর ওনার মা ওনার রুমে ঘুমিয়েছেন ওনার সাথে। মধ্যরাতে তার ঘুম ভেঙে যায়। এরপর ফারিহা ভাবি যা দেখেন, এটা দেখেও মারাত্মক ভয় পেয়ে যান। ফারিহা ভাবি দেখেন সেই কালো অবয়বটি তার এবং তার মায়ের মাঝখানে শুয়ে আছে, আর ফারিহা ভাবির দিকে বড় বড় রক্তবর্ণের চোখ করে তাকিয়ে আছে। ও স্বাভাবিকভাবে হাসছে, তবে সেই হাসির কোনো শব্দ হচ্ছে না। যখন হাসছে তার মুখের ভেতরে থাকা দাঁতগুলো বোঝা যাচ্ছে, এলোমেলো দাঁত, তবে চোখা চোখা না, মানুষের দাঁতের মতোই অনেকটা স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, তবে দাঁতগুলো এলোমেলো, একটার উপর আর একটা উঠে গেছে দাঁত, এরকম মনে হচ্ছে। তখন ফারিহা ভাবি নিজেকে ধরে রাখতে পারেন না, ভয়ে ওখানে অজ্ঞান হয়ে যান। তখন যেটা হয় সেটা হচ্ছে সকালবেলা ওনার ঘুম ভাঙছে না, ফারিহা ভাবির আম্মু তাকে ডাকছেন, যখন ঘুম ভাঙছে না, উঠছেই না, তখন চোখে যখন পানি ছিটা দিয়েছেন, তখন গিয়ে ওনার সেন্স আসে। ওনার মা তো মনে করেছেন যে ফারিহা ভাবি ঘুমাচ্ছে, আসলে তো উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। যখনই উনি সেন্সে এসেছেন তখনই তো চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করছেন। এরপর বলেন যে এই ঘটনা ঘটেছে। এই কথা শোনার পর ফারিহা ভাবির মা তো বেশ ভয় পেয়ে গেছেন, চিন্তা করলেন যে এগুলো তো আসলে কি হচ্ছে, সমাধানটা কিভাবে করব। এদিকে যেটা হয়, অল্প সময়ের মধ্যেই ফারিহা ভাবির শরীরে মারাত্মক জ্বর চলে আসে। এখন জ্বরের তো চিকিৎসা করার দরকার। ফারিহা ভাবির মা ফারিহা ভাবিকে ডাক্তারের কাছে নেবার প্রস্তুতি নিতে থাকেন। এদিকে ফারিহা ভাবির যেহেতু শরীরে জ্বর আসে, অনেক ঠান্ডা লাগছিল, ঠান্ডায় তার শরীরটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেহেতু জ্বর আসলে মানুষের শরীর এভাবে কাঁপতে থাকে। ওনার পরিবারের লোকজনও খুব চিন্তিত হয়ে পড়েন। সাময়িক সমাধানের জন্য কিছু কম্বল এনে তার শরীরে জড়িয়ে দেন। ওই সময় কিন্তু গরম, অর্থাৎ গ্রীষ্মকাল, কিন্তু এরপরেও এমন কাঁপুনি দিচ্ছে, কোনোভাবে কাঁপুনি থামছে না। অনেক কষ্টে ফারিহা ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে তারা যান। ফারিহা ভাবির বাবাও ছিলেন সাথে, ডাক্তার কিছু ওষুধ দেন, কিন্তু ফারিহা ভাবি আসলে খেতে চাচ্ছিলেন না, তার মুখে কোনো রুচিও ছিল না। তার মা তাকে অনেক জোর করে ওষুধ খাইয়ে দেন। এবার ঘুমিয়ে গিয়েছেন, স্বপ্নে উনি দেখেন সেই অবয়বটি একটা ভয়ঙ্কর বিষয় দেখাচ্ছে তাকে। সে দেখাচ্ছে ওই অবয়বটা ফারিহা ভাবিকে তার গলায় দড়ি দিয়ে ফ্যানের পাখার সাথে ঝুলিয়ে মেরে ফেলেছে। ফারিহা ভাবি দেখছেন যে তার ডেড বডি ফ্যানের সাথে ঝুলছে, আর ওই অবয়বটা পাশে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে দাঁত বের করে। এরকম স্বপ্ন দেখার সাথে সাথে ফারিহা ভাবি তো চিৎকার করে ঘুম থেকে উঠে পড়েন। এমন জোরে চিৎকার দিয়েছেন যে ওই যে পাশের যে প্রতিবেশী রোজা, রোজার মা, ওনারা সবাই কিন্তু ফারিহা ভাবির রুমে চলে আসেন। সবাই দেখেন যে ফারিহা ভাবির শরীর একদম ঘেমে একাকার হয়ে গেছে, বড় বড় চোখ করে ভয়ানক দৃষ্টি রাখিয়ে আছে, বারবার বলছে আমাকে মেরে ফেলেছে রে, আমাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। মেরে ফেলবে এটা বলছে না, বলছে মেরে ফেলেছে। রোজার মা এসব দেখে ফারিহা ভাবির মাকে বলে, দাপা এটা সাধারণ কিছু মনে হচ্ছে না, এর আগেও শুনেছি যে তার সাথে ভয়ানক কিছু ঘটেছে, আপনারা কিন্তু বিষয়ের গুরুত্ব দেন নাই, কাজটা কিন্তু ভালো করেন নাই, এগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। মা হিসাবে আপনি যদি এগুলো না বলছেন তাহলে বাইরের মানুষ কি বুঝবে, মেয়েটার উপর কিছু একটা প্রভাব আছে। তো আসলে শুরুর দিকে তো মা হিসাবে উনি চিন্তা করেছেন যে মেয়েটার কোন একটা অন্য সমস্যা হতে পারে, ঘুম হচ্ছে না, বা অন্যদের সাথে যদি কোনো ঘটনা ঘটে এগুলোর একটা বিরূপ প্রভাব তো তার মস্তিষ্কেও পড়তে পারে, এই কারণে এটা হয়েছে, উনিও তো আসলে বুঝতে পারেন নাই। আর তাছাড়া মেয়ে ভয় পেয়েছে, তাকে যদি আরো ভয়ের কথা বলতে থাকেন তাহলে তো মেয়েটা আরো দুর্বল হয়ে পড়বে। এই জন্যই মূলত উনি শুরুর দিকে বিষয়টা অন্যভাবে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছিলেন। এখন উনি বলছেন যে আপা কিভাবে মেয়েটাকে সুস্থ করবো বলেন তো। তখন রোজার মা বলছেন যে আপনি কি আর মান্নান হুজুরের কাছে যান নাই? তখন ফারিহা ভাবির মা একটু হতাশ গলায় বলেন, না আপা আমি তো ভেবেছিলাম যে স্বাভাবিক হয়ে গেছে। তখন তো রোজার মা চিন্তিত হয়ে বলেন, তাহলে চলেন আপা এখনই যাই, পরে দেরি হলে আর বড় সমস্যা হতে পারে, আপনার মেয়ের জীবন নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। এরপর দুজনেই আর দেরি না করে ফারিহা ভাবিকে নিয়ে সেই মান্নান হুজুরের বাসার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে হঠাৎ ফারিহা ভাবির শরীর আবার কাঁপতে শুরু করে, জ্বর ভীষণ বেড়ে যায়, চোখ দুটো লাল বর্ণের হয়ে আসে। ফারিহা ভাবির মা ভয় পেয়ে বারবার পানি খাওয়াতে থাকেন কিন্তু কোনো কাজ হয় না। হুজুরের বাসায় ঢুকতেই মান্নান হুজুর দূর থেকেই ফারিহাকে হাতের ইশারায় সামনে ডাকেন। ফারিহা কিছুটা কাঁপতে কাঁপতে হুজুরের সামনে যায়। হুজুর ফারিহা ভাবির মাথায় হাত রেখে ধীরে ধীরে কোরআনের আয়াত পড়তে শুরু করেন। কিছুক্ষণ পড়ার পর হঠাৎ করেই ফারিহার কাঁপুনি বন্ধ হয়ে যায়, জ্বরও যেন কমে আসে। ফারিহা ভাবি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকেন। তখন মান্নান হুজুর গম্ভীর গলায় বলেন, আপনার মেয়ের এই সমস্যা আসলে এতদূর গিয়েছে, আপনি কেন পরবর্তীতে আসেন না আমার কাছে? আর কয়েকটা দিন দেরি করলে তো বড় ধরনের সমস্যা হয়ে যেত। আপনার মেয়ের পিছনে এক ভয়ঙ্কর জিনের নজর রয়েছে, এই জিনটি এতদিন যাবৎ আপনার মেয়ের উপর প্রভাব বিস্তার করে আসছিল, যার কারণে এমনটা হয়েছে। আরো কিছুদিন গেলে হয়তোবা এই জিনটা আপনার মেয়ের এত বড় একটা ক্ষতি করে ফেলত, তখন শুধু আপনারা আফসোসই করতেন আর কিছুই করতে পারতেন না। কি কারণে জিনটা ফারিহা আপুর পিছু লেগেছে হুজুর সঠিকভাবে এটা বলতে পারেননি, কিন্তু সবাই ধারণা করেছিল ওনাদের বাসার পাশে যে মসজিদটা করা হয়েছিল ওনারা তো লোক মুখে শুনেছিলেন যে একজন হুজুর ওখানে কিছু দুষ্ট জিনকে বন্দী করে রেখে দিয়েছিলেন। এরপর তো ওখানে বড় আকারে মসজিদ করা হয়, এরপর থেকে আশেপাশে এই ধরনের সমস্যা শুরু হয়েছে। হয়তোবা এই জিনগুলো মুক্তি লাভ করেছে নির্মাণ কাজ করার জন্য, ওখানে যখন গর্ত করা হয়েছে হতে পারে যে জিনিসগুলোর মধ্যে জিনগুলো বন্দী ছিল সেগুলো ভেঙে গেছে, এই কারণে ওরা আবার বাইরে বের হয়ে ওদের সেই পূর্বের যে মদভ্যাসটা ছিল সেটাই ওরা করে যাচ্ছে। হুজুর বলেন যে আমি রুকিয়া করে দিচ্ছি, আপাতত এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনার বাসায় যান, তবে আগামী দুদিন পর অর্থাৎ আগামী দুদিন আপনারা খেয়াল রাখবেন এবং দুদিন পর আমার কাছে নিয়ে আসবেন, আমি আবার ঝাড়ফুঁক করে দিব। ফারিহা ভাবির মা ভয় ভয় জিজ্ঞেস করেন, হুজুর আর কি কি করতে হবে বলেন তো একটু। হুজুর বলেন যে ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আগামীকাল সকালে আসার সময় তিনটা তাবিজ, কালো সুতা, কালো জিরা আর এক বোতল পানি আর একটু সরিষার তেল নিয়ে আসবেন, কারণ হুজুর চাচ্ছেন দুদিন পরে আসতে। তারপরও কি মনে করে পরের দিন এই জিনিসগুলো আনতে বলেন ফারিহা ভাবির মা যখন কিছু বিষয় অনুরোধ করেন আর কি। পরদিন সকালবেলা হুজুর যা যা নিতে বলেছিলেন সেগুলো নিয়ে এই যে রোজার মা আর ফারিহা ভাবির মা তারা হুজুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তখন ফারিহা ভাবি বাহ্যিকভাবে একদম স্বাভাবিকই ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্যভাবে তার পেছন পেছন হাঁটছে। আবার মনে হলো হঠাৎ করে মনে হচ্ছে যে তার পাশাপাশি হাঁটছে, পেছনে হাঁটলে কিন্তু এক ধরনের অনুভূতি হয়, পাশাপাশি হাঁটলে এক ধরনের অনুভূতি হয়। মাঝে মাঝে সে পেছন ফিরে তাকায়, আবার পাশে তাকায়, কিন্তু কাউকে দেখা যায় না। এই অস্বস্তিকর অনুভূতিটা কিছুতেই যাচ্ছিল না, মনে হচ্ছিল তার সাথে সাথে কোনো অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করছে। হুজুরদের বাসায় পৌঁছানোর পর বাড়ির ভেতর ঢুকতে সেই অনুভূতিটা হঠাৎ করেই কমে যায়। তবুও ফারিহা ভাই বারবার পেছনের দিকে তাকাতে থাকে, কিছু একটা খুঁজছে। তখনই হুজুর সামনে এসে বলেন, কি খুঁজছিস মা? হুজুরের কথায় ফারিহা ভাবি যেন চমকে ওঠেন, কিছুটা থেমে আস্তে আস্তে করে বলেন, হুজুর আমার মনে হচ্ছিল কেউ আমার পেছনে পেছনে আমার সাথে হাঁটছিল, একবার আমার পাশে চলে আসছিল, আমার পেছনে চলে গেছে, আমার পাশে চলে আসে। তখন হুজুর বুঝতে পারেন ওই জিন এখনো পুরোপুরি তার পিছু ছাড়েনি। এরপর হুজুর যেই উপকরণগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো পড়ে দেন, তিনটা তাবিজে সুরা লিখে দেন এবং এই কাগজের টুকরোগুলো তাবিজের ভিতরে দিয়ে দিয়েছেন, সবসময় পড়ে থাকতে বলেন। আরো বলেন, এই জিনটা এখনো আছে, পুরোপুরি যায় নাই, তাই সাবধানে চলতে হবে। হুজুর এটাও বলে দেন, দুপুরের সময় দরকার ছাড়া বাইরে একা বের হওয়া যাবে না, মাগরিবের আগে বাসায় ফিরতে হবে, রাতে ঘর থেকে বের হওয়া যাবে না, দরকার হলে কাউকে সাথে নিয়ে বের হতে হবে। এসব নিয়ম কারণ উনি মেনে চলতে বলেন কয়েক মাস। এরপর হুজুর ফারিহা বাবির কাছে এসে বলেন, ভয় পাস নে মা, জিনটা তোর পিছু পুরোপুরি ছেড়ে যায়নি, কিন্তু তুই ভয় পাবি না, যা যা বললাম মেনে চলবি, ইনশাল্লাহ জিনিসগুলো কমে যাবে। তবে তোর উপর ভর করার চেষ্টা করবে, মনে সাহস রাখবি, ভয় পেলে কিন্তু ওরা আরো সুযোগ পেয়ে যায়। এরপর ফারিহা ভাবি তার মায়ের সাথে এবং ওই যে রোজার মায়ের সাথে বাসায় এসে পড়েন, তাবিজগুলো শরীরে পরে ফেলেছেন। রাত যখন হয় ফারিহা ভাবি ঘুমিয়ে পড়লেও আবারও কেমন যেন অস্থিরতা তার মধ্যে অনুভূত হতে থাকে। তার কাছে মনে হয় কেউ যেন তার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। বিছানা থেকে উঠে লাইট অন করে দেখে না কেউ নাই, আয়তুল কুরসি পড়ে নিজেকে শান্ত করে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে স্কুলে যেতে চাইলে ফারিহা ভাবির মা বলেন, কদিন স্কুলে যেতে হবে না, পুরোপুরি স্বাভাবিক হলে তারপর যেও। একথা শুনে ফারিহা ভাবি তার মাকে আর কিছুই বলেননি। দু সপ্তাহ পর ফারিহা ভাবি আবার স্কুলে যেতে শুরু করেন, সবকিছু আল্লাহর রহমতে ভালোভাবেই কাটছিল। কিন্তু স্কুল শেষে কোচিং শুরু হবার পর থেকে আবারও ফারিহা ভাবির ভেতরে ভয় অনুভব হতে থাকে। সবসময় কেন জানি মনে হয় যে তার সাথে কেউ রয়েছে, সে সবসময় তার উপর আবার নজর রাখতে শুরু করেছে। কোচিং শেষে দুপুরের দিকে যখন সে একা বাসায় যায় তখনও তার কেমন যেন মনে হয় কেউ পিছু পিছু হাঁটছে। উনি এতটা ভয় পেতেন যে মনে হতো যে উনি মাথা ঘুরে পড়েই যাবেন ওখানে। কখনো কখনো পেছন দিকে তাকিয়ে দেখতেন কেউ আছে কিনা, দেখতেন যে কেউ নাই, মনের মধ্যে আবারও ভয় তৈরি হতো, দৌড়ে বাসায় চলে আসতেন। বিকেলবেলা যখন ফারিহা ভাবি তার মিসের কাছে প্রাইভেট পড়তে গিয়েছেন, তার বাসাটা অবশ্য কিছুটা দূরে একটা নির্জন জায়গায়, এদিকে ফারিহা ভাবির মনের ভয় তো কাটেনি। প্রাইভেট পড়ার পর বাসায় ফিরতে ফিরতে মাগরিবের আজান দিয়ে দিত আর কি, যার কারণে ওনার মনের মধ্যে ভয়টা আরো বেশি অনুভূত হতো। হুজুরের কথা যখন মনে হতো তখন উনি দোয়া দরুদ পড়তেন, সাহস করতেন, বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে চাইতেন না। তো এভাবে কিন্তু চেষ্টা করছিলেন যে নিজেকে সামাল দেবার জন্য। এরপরেও বিভিন্ন বিষয় ঘটেছে, ওই হুজুরের কাছে গিয়েছেন, হুজুর প্রায় 7-8 মাস আরো কিছু আমল করতে বলেছিলেন। তবে 2019 সালে যখন ফারিহা ভাবির পরিবার ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়, সেখানে আর একটা স্কুলে ভাবিকে ভর্তি করানো হয়, সেখানে আবার লেখাপড়া শুরু করেছেন, হুজুরের দেয়া যে আমলগুলো সেগুলো করে যাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে অনেকগুলো দিন কেটে গেছে, ওই অবয়বটাকে উনি দেখেননি, তার উপস্থিতি অনুভব করেননি। ফারিহা ভাবি ভেবেছেন অবয়বটি বোধহয় একেবারে চলে গেছে। 2021 সালে ফারিহা ভাবি তাবিজগুলো খুলে একটি কৌটা রেখে দিয়েছেন, চিন্তা করেছেন আবার যদি কখনো দরকার হয় তখন এগুলো পড়বেন। স্বাভাবিকভাবেই দুই তিন বছর কেটে গিয়েছে। 2024 সাল, ফারিহা ভাবি কলেজে পড়ছেন, HSC দেওয়ার আগে থেকেই ফারিহা ভাবির বিয়ের কথা চলছিল। 2024 সালের মে মাসে নবাবগঞ্জের এই যে তানজিম আপুর খালাতো ভাই স্পন্দন ভাইয়ের সাথে ফারিহা ভাবির বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকেই আবারও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। একদিন সকালবেলা ফারিহা ভাবি যখন তার স্বামীকে কাজে যাওয়ার জন্য বিদায় দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছেন, কিছুক্ষণ পর তার মনে হয় কেউ একজন তার ঘরে আসলো, এসে তার মাথায় সুন্দরভাবে হাত বুলিয়ে দিচ্ছে। ফারিহা ভাবি স্পষ্টভাবে তা অনুভব করতে পারেন যে কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারিহা ভাবি যখন চোখ খুলেছেন তিনি দেখেন তার ঘরে কেউ নেই। তিনি চিন্তা করেন, ঘরে তো কেউ নেই, তাহলে কে আমার মাথায় হাত বুলিয়ে দিল? ফারিয়া ভাবি আবার নিজে নিজে ভাবতে লাগলেন, এমনটা কেন হলো? মনে হয় ক্লান্তি খুব বেশি লাগছিল, এই জন্য এমনটা মনে হয়েছে। তাছাড়া তো এমনটা মনে হবার কোনো কারণ দেখি না, এমনটাই ভেবেছেন। এরপর উনি আবার একটু ঘুমানোর চেষ্টা করলেন, ঘুমিয়েও গিয়েছেন। তখন দেখলেন যে একটা অবয়ব, তবে এই অবয়বটা ভয়ঙ্কর কিছু না, মনে হচ্ছে কোনো শক্তিশালী একটা মানুষ তার হাত চেপে ধরেছে, তাকে মারার চেষ্টা করছে। লোকটার চেহারা দেখার অনেক চেষ্টা করছেন, বা চেহারাটা কেমন বোঝার চেষ্টা করছেন, কিন্তু চেহারাটা বুঝতে পারছেন না। তখনই তার ঘুম ভেঙে যায়। এটা তো দিনের বেলা হয়েছে, রাতের বেলাতেও সেম ঘটনা ঘটেছিল। রাতের বেলাতেও এরকম একটা স্বপ্ন দেখার পর তার যখন ঘুম ভেঙে যায়, তখন উনি ফোনটা হাতে নিয়ে দেখেন রাত 3:30 মতো বাজে। তো এরকম স্বপ্ন কিন্তু উনি দেখছেন, ওনার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছেন, তারপরও কিন্তু এরকম স্বপ্ন উনি দেখছেন। ভয়ে যখন ঘুম ভেঙে যেত, ওনার হাজবেন্ডকে ডাক দিতেন। ওনার হাজবেন্ডের একটা সমস্যা হতো কি, যে এরকম স্বপ্ন দেখার পর ওনার হাজবেন্ডকে যখন ফারিয়া ভাবি ডাকাডাকির চেষ্টা করতেন, কোনোভাবেই তার ঘুম ভাঙাতে পারতেন না। মনে হচ্ছে যে উনি এমন ঘুম দিয়েছেন, উনি আর পৃথিবীর জগতে নেই, ওনার রুহটা অন্য জগতে ঘোরাফেরা করছে, কোনোভাবে তাকে ঘুম থেকে উঠানো যাচ্ছে না। কিন্তু এমনটা কিন্তু হয় না কখনো। বিশেষ করে দুঃস্বপ্ন দেখার পর যখন উনি ওনার হাজবেন্ডকে ডাকার চেষ্টা করেন, তখনই ওনার হাজবেন্ডের সাথে এমন হয়, তাকে ঘুম থেকে জাগাতে পারেন না। তো যাই হোক, একই ধরনের স্বপ্ন যখন বেশ অনেকবারই দেখলেন, ওনার হাজবেন্ডকেও ডেকে উঠাতে পারেন না। বলেছিলেন অবশ্য যে তোমাকে ডাকলাম রাতের বেলা উঠলা না, ওনার হাজবেন্ড তো কিছুই বুঝতে পারে না যে কই কি ডাকলা, আমার তো ঘুম এত গভীর না, আমার তো ডাক দিলেই ঘুম ভেঙে যায়, আমি তো এরকম কোনো ডাক শুনেছি বলে মনে পড়ে না, তাহলে আমি উঠতামই। বিষয়টা ওনার হাজবেন্ডের কাছে অদ্ভুত লাগে। তো যাই হোক, এই বিষয়গুলো পুরোপুরি ওনার হাজবেন্ডকে যখন শেয়ার করেছেন, তখন ওনার হাজবেন্ড বলেন যে আচ্ছা তুমি এই ধরনের স্বপ্ন দেখছো, আমাকে আগে কখনো বলো নাই কেন? তখন ওনার হাজবেন্ড বলেন যে একই ধরনের স্বপ্ন নাকি ওনার হাজবেন্ডও দেখেন, রাতের বেলা স্বপ্নের ভিতরে এরকম অবয়বকে দেখেন যে তাকে মারধর করার জন্য আসছে। অনেক সময় উনি নিজেও বুঝতে পারেন এটা স্বপ্নের মধ্যেই হচ্ছে। স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর জিনিস ঘটলে মানুষ কিন্তু ওই ঘুমের মধ্যেও চেষ্টা করে নিজের ঘুমকে ভাঙিয়ে ফেলার জন্য। উনি নাকি স্বপ্নের মধ্যেই নিজের ঘুমকে ভাঙিয়ে ফেলার চেষ্টা করলেও কোনোভাবেই উনি ওনার ঘুমকে ভাঙিয়ে ফেলতে পারতেন না। এরকম কিন্তু হয় যে মানুষ অনেক ভয়ঙ্কর কিছু দেখছে, নিজের ঘুমকে জোর করে ভাঙিয়ে ফেলার চেষ্টা করছে স্বপ্নের মধ্যেই, এরকম হয়। এটাও নাকি উনি করতেন, কিন্তু এটা হতো না। এটা উনি দেখতেন যে ওনার স্ত্রী, এই যে ফারিহা, এই ফারিহা ভাবিকেও নাকি কোন একটা শক্তিশালী মানুষ এসে ধরেছে, ধরার পর তাকে মারধর করার চেষ্টা করছে, ওনার হাজবেন্ড ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছেন না। তো এরকম কথা যখন ফারিহা ভাবি শোনেন, উনিও বেশ ভয় পেয়ে যান। উনি মনে মনে চিন্তা করেন যে বিষয়টা তো এখন আর স্বাভাবিক পর্যায়ে নাই। ফারিহা ভাবি এবং ওনার হাজবেন্ড দুজনই বেশ চিন্তিত হয়ে পড়েন। রাতের বেলা ওনারা যে কোনো ধরনের দোয়া দুরুদ পড়লেও এই স্বপ্ন দেখা থেকে নিজেদেরকে আর রক্ষা করতে পারছিলেন না। এক রাতে ফারিহা ভাবি স্বপ্নে দেখেন যে ওনার হাজবেন্ড অন্য এক লোককে নিয়ে রুমে ঢুকেছেন। লোকটি দেখতে অনেক লম্বা এবং শক্তিশালী, তার বডিটা অনেকটা ওই যে আমরা হাল্ক দেখি এরকম হাল্কের বডির মতো। ফারিহা ভাবি তখন নাকি খাটে বসা ছিল। লোকটিকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হাজবেন্ড রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন ফারিহা ভাবি প্রচন্ড ভয় পেয়ে যান। বারবার তার হাজবেন্ডকে উনি ডাকছেন এবং বলছেন যে আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? ওনার হাজবেন্ড কোনো সাড়া না দিয়েই তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে নাকি রুম থেকে বাইরে বের হয়ে চলে যায়। তখন এই লম্বা দানবের মতো দেখতে এই অবয়বটা ধীরে ধীরে ফারিহা ভাবির দিকে এগিয়ে আসছিল। ফারিহা ভাবি তো চিৎকার করছেন ঘুমের মধ্যেই, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখনই নাকি ফারিহা ভাবির ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে ওনার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে, পাশে ওনার হাজবেন্ড শুয়ে আছেন। ভয় পেয়ে যখনই ওনার হাজবেন্ডকে ডাক দিতে যাবেন, তখনই ওনার কাছে মনে হয় যে ওনার হাজবেন্ড ভয়ঙ্করভাবে হেসে দিয়েছে। যদিও বা এটা হয়নি, ওনার স্বপ্নে যেটা দেখেছে ওনার হাজবেন্ড ভয়ঙ্কর ভাবে হেসে দিয়েছে, তখন ওনার কাছে এই বিষয়টা মনে হয়। তখন আর ওনার হাজবেন্ডকে ডাক দিতে সাহস হলো না। যদি ওনার হাজবেন্ড ঘুম থেকে উঠে সত্যি ভাবে হেসে দেয় তখন তার এক বিপদ হবে। সারা রাত আর ঘুমাতে পারেননি ভয়ে। ফজর আজান মানে যখন ভেসে আসে তখন ওনার ঘুম আসে। সকালবেলা ওনার হাজবেন্ড ওনার শাশুড়িকে সব কথা খুলে বলেন। তখন ওনার শাশুড়িয়ে বলেন যে আরে কি ব্যাপার, তোমরা কি বলো, আমিও তো একই ধরনের স্বপ্ন দেখতেছি। আমি দেখতেছি যে আমার ছেলে তোমাকে নিয়ে একটা পুরনো বাড়িতে চলে যাচ্ছে, আমিও সাথে যাচ্ছি। এরপর তোমাকে সেই পুরনো বাড়িতে রেখে আবার আমরা দুজন চলে আসতেছি আমাদের বাসায়। তখন পরিবারের সবাই বুঝতে পারেন যে বিষয়টা এখন সবাই সাফার করতেছেন, এখন সবাই আক্রান্ত হয়ে যাচ্ছেন। যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান করতেই হবে। দেরি না করে ওনার হাজবেন্ড পরিচিত এক হুজুরকে কল করেন। হুজুর তখন অবশ্য এলাকায় ছিলেন না, ঢাকায় গিয়েছিলেন। হুজুর ফারিহার হাজবেন্ডকে কতগুলো সুরা বলে দেন, রাতে এগুলো পড়ে পানিতে ফু দিয়ে পুরো ঘরে এবং ফারিহাপুর বা ফারিহা বাবির গায়ে ছিটাতে বলেন। এবার আলহামদুলিল্লাহ ওই রাতে অবশ্য কোনো সমস্যা হয়নি, ওনারা ওই রাতে বাজে কোনো স্বপ্নও দেখেননি। দুদিন পর হুজুর তাদের বাসায় এসে ফারিহা ভাবিকে দেখেন এবং ভালো করে ঝাড়ফুঁক করে দেন। তিনি কিছু পানি পরা দেন আর বলে দেন যে রাতে ঘুমানোর আগে তাদের ঘরে নিজের শরীর এবং বিছানায় পানি ছিটাতে। আরো বলেন সবসময় পাক পবিত্র থাকতে, নাপাক অবস্থায় কোনোভাবে সন্ধ্যার পর দরকার ছাড়া ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না। যদি একান্ত বের হতেই হয় ওযু অবশ্যই করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তিন কুল আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করতে হবে, এরপর বাইরে যদি যেতে হয় তাই করতে হবে, বাইরে যেতে হবে। মাগরিবের আজানের আগে দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। যে কোনো কাজ যেমন খাওয়ার শুরুতে, রুমে যাওয়ার শুরুতে, ওয়াশরুমে যাওয়ার শুরুতে, বাইরে বের হতে যেই দোয়াগুলো রয়েছে, মাসনুন দোয়া যেগুলো রয়েছে এগুলো করতে হবে। এমন কোন কাজ যেই কাজের নির্দিষ্ট কোন দোয়া রয়েছে কিন্তু ওনারা জানেন না, সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে কাজটি শুরু করতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, নাহলে কিন্তু সমস্যা আবারও হবে। হুজুরকে জিজ্ঞেস করা হয় কি কারণে সমস্যা হচ্ছে, হুজুর বলেন যে এগুলো মেনে চলেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, এছাড়া উনি আর কিছু বলেননি। তা আলহামদুলিল্লাহ এরপর থেকে ফারিহা ভাবী আর ওনার শ্বশুরবাড়ির লোকজন এ ধরনের স্বপ্ন আর দেখেননি, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। ফারিহা ভাবীর কিন্তু এখনো চিকিৎসা চলছে। ওনার উপর কেন এই জিনটা এসে আক্রমণ করেছিল মূল কারণটা কিন্তু এখনো অমীমাংসিতই থেকে যায় বলে জানিয়েছেন রাকিব ভাই আমাদেরকে। আর যে সমস্ত হুজুরদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওনারাও পরিষ্কারভাবে কিছু বলতে পারেননি, এমন হতে পারে ওনারা বিষয়টা বুঝতে পারেননি, আবার এটাও হতে পারে ওনারা বুঝেও বলতে চাননি, এরকম অনেক কিছুই হতে পারে। তো যাই হোক এখনো চিকিৎসা চলছে, পুরোপুরিভাবে এই সমস্যা থেকে বের হতে পারেননি। ওনারা দোয়া চেয়েছেন আমাদের কাছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনার ধর্মালের পক্ষ থেকে আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ তাআলা ওনাদের যেন এই সমস্যা থেকে দ্রুত মুক্তি দান করেন। শুধু ওনারা নন, যারাই এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোডে যে দুজন ঘটনা পাঠিয়েছেন, সাব্বির ভাই এবং রাকিব ভাইকে। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ পাব। যারা ওনাদেরকে ঘটনা দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল, রাকিব ভাইকে যিনি ঘটনা দিয়েছেন আমাদের এই প্ল্যাটফর্মে প্রচারের জন্য তার জন্য শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভাইয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আত্মন্ত ভাল পৌঁছাতে পারে। তাহলে আমরা অনেকটা পথ একসাথে পাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আমাদের আফনান স্পি ইউটিউব চ্যানেলে ফিয়ার উইথ টুয়েসডের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমাদের ওই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি যে আফনান স্পি নামে আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের এপিসোড থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।